হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে, তেমনি হে ঈশ্বর আমার প্রাণ, তেমনি হে ঈশ্বর আমার প্রাণ, তোমার আকাঙ্ক্ষা করিতেছে হরিণী যেমন। ঈশ্বরের জন্য জীবন্ত ঈশ্বরেরই জন্য, ঈশ্বরের জন্য জীবন্ত ঈশ্বরেরই জন্য, আমার প্রাণ তৃষ্ণার্ত হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে।
ধন্যবাদ দেই যে আর একটা দিন ঈশ্বর আমাদের জন্য মনোনীত করেছেন, ঠিক করেছেন, যেন এই দিনে আমরা প্রভুর প্রশংসা করতে পারি, প্রভুর গৌরব করতে পারি তার বাক্যের মধ্যে দিয়ে, বাক্য আলোচনার মধ্যে দিয়ে। ঈশ্বর আমাদেরকে আরেকটি সুযোগ দিয়েছেন যেন আমরা আর একটা বিষয় নিয়ে আলোচনা করতে পারি। গত পাঠের মধ্যে আমরা দেখেছিলাম যে প্রভু যীশু খ্রিস্ট কিভাবে তিনি রোগীকে সুস্থ করেছিলেন এবং মৃতদিগকে জীবন দিয়েছিলেন। সো এই যে রোগীকে সুস্থ করা, মৃতকে জীবিত করে তোলা, কেবলমাত্র প্রভু যীশু খ্রিস্টই এই কাজগুলো করেছেন, যার জন্য এই কাজগুলো বাইবেলের মধ্যে অলৌকিক কাজ হিসাবে চিহ্নিত রয়েছে। আর আমরা জানি যে পৃথিবীতে আর কোনো অলৌকিক কাজ আর কোনো ব্যক্তি কখনো উল্লেখ করে নাই, যদিও মাঝে মাঝে আমরা কিছু কিছু কথা শুনে থাকি, কিন্তু এটা কোনো ধর্মকিতাবে বা কোথাও লেখা নাই, শুধুমাত্র মানুষ কর্তৃক হয়তো কোনো গল্প আছে। কিন্তু প্রকৃত পক্ষে ঘটনা এবং সত্য ঘটনা এবং প্রমাণিত ঘটনা, আমরা অনেক আশ্চর্য কাজ দেখতে পাই প্রভু যীশু খ্রিস্ট ঈসা আলাইহিসসালাম এই জগতের মধ্যে করেছিলেন। সো আমরা এই পাঠটি আলোচনা করার আগে আসুন আমরা প্রার্থনা করি। আমাদের সঙ্গে আমাদের আনসারি ভাই রয়েছেন, ডেভিড আনসারি, এবং তিনি প্রার্থনা করবেন, তারপরে আমরা আমাদের পাঠগুলো আলোচনা করব, এক একটা আশ্চর্য কাজ নিয়ে আমরা আলোচনা করব। সো আসুন আমরা প্রার্থনা করি।
স্বর্গীয় পিতা, আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু, কারণ আরেকটা দিন তুমি আমাদেরকে দিয়েছ, তোমার গৌরব দেখতে সুযোগ দিয়েছ প্রভু, কারণ আমরা তোমার আশ্চর্য কাজ দেখতে পাই চারিদিকে। আরেকটা দিন তুমি আমাদেরকে সুযোগ দিয়েছ তোমার সেই আশ্চর্য কাজগুলা যেন আমরা আলোচনা করতে পারি, এবং সেই আলোচনার মাধ্যমে আমরা অন্যদেরকে শিক্ষা দিতে পারি যে তুমি কি আশ্চর্য একজন ব্যক্তি ছিলেন। তাই আমরা তোমার জ্ঞান আমরা কামনা করি, এবং সেই জ্ঞান দ্বারা তুমি আমাদেরকে পরিচালনা দাও যেন আমরা এটা সুন্দরভাবে আলোচনা করতে পারি এবং অন্যান্যরা সেটা সুন্দরভাবে বুঝতে পারে। প্রভু যীশুর নামে এই প্রার্থনা আমরা চাই, আমেন।
ধন্যবাদ দিচ্ছি ভাই আনসারিকে সুন্দর প্রার্থনার জন্য। আজকে আমরা যে পাঠটি আলোচনা করব, যীশুর মধ্যে দিয়ে ঈশ্বরকে জানা, অর্থাৎ ঈশ্বরকে আমরা জানি, ঈশ্বর আছেন, তিনি সর্বশক্তিমান, কিন্তু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে আমরা কিভাবে ঈশ্বরকে জানতে পারি, যীশু খ্রিস্টের বিভিন্ন আশ্চর্য কাজ, বিভিন্ন ঘটনা, তার জীবন প্রণালী এবং জীবনযাপন, তার কথাবার্তা, তার আচার আচরণ, তিনি যে সমস্ত আদেশ উপদেশ নির্দেশ মানব জাতির জন্য রেখে গিয়েছেন, এটা কোনো পার্টিকুলার কারো জন্য না, যীশুখ্রিস্টের আদেশ এবং যীশুখ্রিস্টের বাণী জগতের প্রত্যেকটি মানুষের জন্য। সুতরাং সেই বাণী নিয়ে আমরা কিছুটা কথা বলব। আজকে যে পাঠ, সেই পাঠের বিষয় বা উদ্দেশ্য হল যে যীশু কেন আশ্চর্য, অন্যান্য আশ্চর্য কাজ সম্পন্ন করেছিলেন তা জানা। গত পাঠের মধ্যে, কারণ অন্যান্য বলতে গতকালকে, গত সপ্তাহের মধ্যে আমরা যেটা দেখেছি গত পাঠে, সেটাই ছিল যীশু রোগীকে সুস্থ করেছিলেন, মৃতকে জীবন দিয়েছিলেন। এবং আজকে আমরা দেখব আরো অন্যান্য আশ্চর্য কাজ, যেটা মৃতকে জীবন দেওয়া নয় এবং রোগীকে সুস্থ করার বিষয় নয়, কিন্তু অন্যান্য যে সমস্ত আশ্চর্য আশ্চর্য অলৌকিক কাজগুলো প্রভু যীশু খ্রিস্ট করেছেন, অনেক অলৌকিক কাজ তিনি করেছেন। কারণ বাইবেলের মধ্যে সমস্ত কার্যগুলো লেখা হয় না যীশু যে সমস্ত কাজ করেছেন, কারণ যোহন একুশ অধ্যায় ২৫ পদের মধ্যে লেখা রয়েছে যে যীশুর আরো অনেক অনেক কর্ম করি, যীশু অনেক কর্ম করিয়াছিলেন, সেই সকল যদি এক এক করিয়া লেখা যায় তবে আমার বোধ হয় লিখিতে লিখিতে এত গ্রন্থ হইয়া উঠে যে জগতে ও তাহা ধরে না। সুতরাং শিষ্য যোহন তিনি তার সাক্ষ্যের মধ্যে এই কথা বলেছেন যে আরো অনেক আশ্চর্য কাজ তিনি করেছিলেন, আর সেগুলো লেখা সম্ভব হবে না, কারণ সেগুলো যদি লেখা হয়, যোহন এই কথা বলছেন, পৃথিবীতে এত বই হবে যে জগতে পর্যন্ত তাহা ধরবে না। সুতরাং লিমিটেড কিছু আশ্চর্য কাজের কথা এখানে লেখা রয়েছে। সো আমরা আসুন আমরা আমাদের ভাই আনসারির সাথে এক একটা আশ্চর্য কাজ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা পবিত্র শাস্ত্র থেকে, বাইবেল থেকে আমরা পড়ব, আনসারি ভাই পড়বেন, এবং এরপরে আমরা ওটার উপরে কিছু আলোকপাত করব। আসুন আমরা যোহন ২ অধ্যায় ১ থেকে ১১ পদ পাঠ করি।
আর তৃতীয় দিবসে গালিলে কান্না নগরে এক বিবাহ হইল, আর যীশুর মাতা সেখানে ছিলেন, আর সেই বিবাহে যীশুর ও তাঁর শিষ্যগণের নিমন্ত্রণ হইয়াছিল। পরে দ্রাক্ষারসে আকুলান হইলে যীশু মাতা তাহাকে কহিলেন, উহাদের দ্রাক্ষারস নাই। যীশু কহিলেন, উহাদের দ্রাক্ষারস নাই। যীশু তাহাকে বলিলেন, হে নারী, আমার সঙ্গে তোমার বিষয় কি? আমার সময় এখনো উপস্থিত হয় নাই। তাহার মাতা পরিসরে দিগকে কহিলেন, ইনি তোমাদিগকে যাহা কিছু বলেন তাহারা সেগুলি কানায় কানায় পূর্ণ করিল। পরে তিনি তাহাদিগকে বললেন, এখন উহা হইতে কিছু থুলিয়া বুজাধ্যক্ষের নিকটে লইয়া যাও। তাহারা লইয়া গেল। বুজাধ্যক্ষ যখন সেই জল যাহা দ্রাক্ষারস হইয়া গিয়েছিল আস্বাদন করিলেন, আর তাহা কোথা হইতে আসিল তাহা জানিতেন না, কিন্তু যে পরিচারকরা জল তুলিয়াছিল তাহারা জানিত। তখন বুজাধ্যক্ষ বরকে ডাকিয়া কহিলেন, সকল লোকে প্রথমে উত্তম দ্রাক্ষারস পরিবেশন করে এবং যথেষ্ট পান করা হইলে পর তাহা অপেক্ষা কিছু মন্দ পরিবেশন করে। তুমি উত্তম দ্রাক্ষারস এখন পর্যন্ত রাখিয়াছ। এরূপে যীশু গালিলের কান্নাতে এই প্রথম চিহ্ন কার্য সাধন করিলেন, নিজ মহিমা প্রকাশ করিলেন, আর তাহার শিষ্যরা তাহাকে বিশ্বাস করিলেন। আমেন।
ধন্যবাদ দিচ্ছি আনসারি ভাইকে। তিনি যোহন ২ অধ্যায় ১ থেকে ১১ পদ তিনি পাঠ করলেন। এই পাঠের মধ্যে আমরা যেটা দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্ট তিনি অনেক অনেক আশ্চর্য কাজ করেছিলেন, এবং বাইবেলের মধ্যে যদি আমরা দেখতে পাই যে তিনি প্রায় ৩৫টি আশ্চর্য কাজ করেছিলেন, তিনজন মৃত ব্যক্তিকে তিনি জীবিত করেছিলেন। আর এখানে সমস্ত আশ্চর্য কাজ, সমস্ত অলৌকিক কার্যের প্রথম যে আশ্চর্য কাজটা তিনি সেই গালিলের কান্না নগরে করেছিলেন, আর সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এখানে কয়েকটা বিষয় আমরা উল্লেখ করতে চাচ্ছি, যে মরিয়মের বিষয়, অর্থাৎ যীশুর মাতা মরিয়ম, এখানে তার একটা বিশ্বাসের ব্যাপার আমরা এখানে দেখতে পাই। আর বিশ্বাসের ব্যাপারটা হলো এই যে মরিয়ম লক্ষ্য করেছিলেন যে সেই বিবাহ বাটিতে দ্রাক্ষারস ফুরিয়ে গিয়েছিল, এবং তার একটা ধারণা ছিল এবং বিশ্বাস ছিল যে যীশু এখানে আছে। তাই সে যীশুকে গিয়ে বলল, উহাদের দ্রাক্ষারস নাই। মানে দ্রাক্ষারস নাই, এখন তারা কি করবে? অর্থাৎ তার মা, যীশুর মা মরিয়ম, কিছু একটা প্রত্যাশা করেছিল, আশা করেছিল যে দ্রাক্ষারস যখন ফুরিয়ে গেল তাইলে তার ছেলে যীশু খ্রিস্ট তিনি দ্রাক্ষারস তৈরি করতে পারবেন। এইটা মরিয়মের একটা বিশ্বাস ছিল। এই বিশ্বাসটা তার মধ্যে কোথা হইতে জন্মিল বা জন্মগ্রহণ করল? কারণ মরিয়ম প্রথম বিশ্বাসী ছিল, কারণ মরিয়মই
কেবলমাত্র জানতেন তার পালক পিতা নয়, যোসেফ নয়, কিন্তু মরিয়মই কেবলমাত্র জানতেন যে সন্তানটি কোথা হইতে আসিল এবং কিভাবে সন্তানটির জন্ম হল। এবং তিনি জানতেন এটা কোনো সাধারণ জন্ম বা ছেলে নয়। সেই জন্যই মরিয়মের মধ্যে এই বিশ্বাস জাগ্রত হল এবং সে যিশুর কাছে গিয়ে বলল উহাদের দ্রাক্ষারস নাই। এবং যদিও যিশুখ্রিস্ট বলছেন হে নারী আমার সঙ্গে তোমার বিষয় কি, অর্থাৎ এখনো আমার সময় উপস্থিত হয়নি, কারণ এখনো তিনি মিশন, তার মিশন কাজে তিনি এখনো পদার্পণ করেন নাই। তিনি যে মিশন কাজ করেছিলেন 3.5 বছর এবং সেই 3.5 বছর মিশন কাজ শুরু হয়নি, কিন্তু তথাপিও যিশু তার মায়ের আদেশ পালন করলেন এবং তার তিনি যদিও কিছু বলেন নাই, তথাপি তার মা মরিয়ম তিনি নিজের থেকেই দাস দাসদের বা সেখানে যারা কর্মচারী ছিল তাদেরকে বললেন যে উনি যা বলে তা শোনো। অর্থাৎ মরিয়ম জানতেন যে যিশু আশ্চর্য কাজ করবেন এবং তিনি এটা করে দিতে পারবেন, সেই ক্ষমতা তার আছে। সেই জন্যই তিনি বলছেন যে উনি যা বলেন, উনি যা কিছু বলেন তোমরা তাই করো। সুতরাং তারা সেই কাজটা করেছিল। আমরা এখানে ঘটনা দেখতে পাই, 6টা জালা বসানো ছিল, 2-3 মন করে পানি ধরত প্রত্যেকটায় এবং সেই জালাগুলা তারা পুড়িয়ে দিল। এবং পুড়িয়ে দেওয়ার পরে আমরা যেটা আশ্চর্য কাজ দেখতে পাচ্ছি এখানে যে তাহারা সেগুলো কানায় কানায় পূর্ণ করল। তারপরে যিশুই তাদেরকে বললেন এখন উহা হইতে কিছু তুলিয়া ভোজাধ্যক্ষের নিকটে লইয়া যাও, অর্থাৎ যিনি মালিক, যিনি সেই ভোজের অধ্যক্ষ, যিনি ভোজের সবাইকে নিমন্ত্রণ করেছেন তার কাছে নিয়ে যাও। এবং সে সেটা খেয়ে দেখল। ভোজাধ্যক্ষ যখন সেই জল যাহা দ্রাক্ষারস হইয়া গিয়েছিল আস্বাদন করিলেন, আর কোথা হইতে আসিল তাহা জানিতেন না, কিন্তু যে পরিচারকেরা জল তুলিয়াছিল তাহারা জানিত। তখন ভোজাধ্যক্ষ বরকে ডাকিয়া কহিলেন, এখানে দেখা যাচ্ছে যে ভোজাধ্যক্ষ একজন আর বর আর একজন, অর্থাৎ প্রধান সেই লোককে ডেকে বলল যে সবাই তো ভালোটা আগে দেয় না, পরে মানে একটু খারাপটা দেয়, পরে মানে প্রথম ভালো খাবারটা দিয়ে দেয়, যখন ভালো খাবারে যখন টান পড়ে যায় বা অভাব পড়ে যায় তখন মানুষে কোন রকম সাপ্লাই দেয় যাতে মানুষের বাকি চাহিদা মিটে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যিশুখ্রিস্ট তিনি কোনো আদেশ করেন নাই, তিনি কোনো মানুষে যেমন ফুফা দেয় বা কোনো কিছু বলে এই দ্রাক্ষারস হয়ে যাও, কেমন অনেকে আমরা জাগতিক দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাই যে অনেকে যারা মানে এই ধরনের সর্সারি, অর্থাৎ যারা কোন কি
আশ্চর্য কাজ করতে চায়,
আশ্চর্য কাজ অর্থাৎ মানে হ্যাঁ কোন কিছু করতে যায়, যারা বিভিন্ন মন্ত্রতন্ত্র আবৃত্তি করে, কেমন তারা কিছু মন্ত্রতন্ত্র তারা আবৃত্তি করে। কিন্তু এখানে আমরা যিশুখ্রিস্টকে কোন মন্ত্রতন্ত্র আবৃত্তি করতে দেখলাম না, তিনি কোন মন্ত্রতন্ত্র আবৃত্তি করেননি, তিনি কোন পাওয়ারও দেখাইলেন না, তিনি শুধু ভরা হয়ে গেলে বললো যাও নিয়ে যাও নিয়ে যাও, আর সেটা অলৌকিক ভাবে পানিটা সঙ্গে সঙ্গে উত্তম দ্রাক্ষারস। আমরা বলবো যে এখানে যে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে যে সবাই ভালোটা আগে দেয় পরে খারাপটা দেয়, কিন্তু তুমি তো দেখছি তুমি ভোজাধ্যক্ষ, তোমাকে দেখা যাচ্ছে যে তুমি কি করলা, তুমি প্রথমে দিলা খারাপটা, এখন দিতেছ ভালোটা, কারণ আসলে ভালোটা কোত্থেকে আসলো সেটা তো তারা জানত না। কারণ যিশু যে দ্রাক্ষারস তৈরি করেছিলেন, যে আঙ্গুর রস তিনি তৈরি করেছিলেন, সেইটা খাঁটি ছিল 100%, 200%, মানে এর চেয়ে আর কোন খাঁটি হতে পারে না, একদম অথেন্টিক আমরা বলতে পারি। যত রকম অথেন্টিক হতে পারে সব ধরনের সেটা ছিল। প্রথম যেটা দিয়েছে সেটা জগতের তৈরি, মানুষের তৈরি ছিল, কিন্তু পরে যেটা দেওয়া হয়েছে সেটা ঈশ্বর কর্তৃক তৈরি ছিল। সুতরাং তারা সবাই খেয়ে খুশি হল। আর আমরা দেখতে পাচ্ছি যে এটাই যীশু খ্রিস্টের আশ্চর্য, প্রথম আশ্চর্য কাজ। এবং এই আশ্চর্য কাজ আমরা লুক ৮ অধ্যায়ের মধ্যেও দেখতে পাই এবং মার্কের ৪ অধ্যায়ের মধ্যে আমরা এই আশ্চর্য কাজ আমরা দেখতে পাই। যে তিনটা সুসমাচারের মধ্যেই আমরা এই আশ্চর্য কাজ আমরা দেখতে পাই, যোহনের মধ্যে, লুকের মধ্যে এবং মার্কের মধ্যে আমরা এই আশ্চর্য কাজগুলো আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমরা দেখলাম যে যীশুখ্রিস্ট প্রথম তিনি কান্না, গালিলের কান্না নগরী তিনি জলকে দ্রাক্ষারস করলেন, এবং এটা সাধারণ কথা ছিল না, এটা অলৌকিকভাবে তিনি এত এক একটা তিন মন করে এক একটা পানি ধরে এক একটা জ্বালা, এরকম ৬টা জ্বালা ছিল, আর ৩, ৬, ১৮ মন পানিকে তিনি সরাসরি খাঁটি আঙ্গুর রস তৈরি করে দিলেন। এটা অবশ্যই একটা সুপারন্যাচারাল বা অলৌকিক কার্য আমরা দেখতে পাই। এবং পরে আমরা আরেকটি আশ্চর্য কাজ আমরা দেখতে পাব মতি ৮ অধ্যায় ২৩ থেকে ২৭ পদের মধ্যে। আসুন আমরা যীশুর করা আরেকটি আশ্চর্য কাজ আমরা দেখি।
আর তিনি নৌকায় উঠিলে তাহার শিষ্যগণ তাহার পশ্চাৎ গেলেন, আর দেখো সমুদ্রে ভারী জ্বর আসিল, এমনকি নৌকা তরঙ্গে আচ্ছন্ন হইতেছিল, কিন্তু তিনি নিদ্রাগত ছিলেন। তখন তাহারা তাহার নিকটে গিয়ে তাহাকে জাগাইয়া কহিলেন, হে প্রভু, রক্ষা করুন, আমরা মারা পড়িলাম। তিনি তাহাদিগকে কহিলেন, হে অল্প বিশ্বাসীরা, কেন বিরহ হও? তখন তিনি উঠিয়া বায়ু সমুদ্রকে ধমক দিলেন, তাহাতে মহাশান্তি হইল। আর সেই ব্যক্তিরা আশ্চর্য জ্ঞান করিয়া কহিলেন, আহ, ইনি কেমন লোক, বায়ু সমুদ্র যে ইহার আজ্ঞা মানে।
আমেন। বায়ু এবং সমুদ্র ইহার আজ্ঞা মানে, অর্থাৎ যীশুর আজ্ঞা মানে, কারণ এই বায়ু এবং সমুদ্র, পৃথিবী, সমস্ত কিছুই তো তিনি সৃষ্টি করেছেন। সুতরাং সৃষ্টি কি কখনো স্রষ্টার আজ্ঞা অমান্য করতে পারে? পারে না। সৃষ্টি অবশ্যই স্রষ্টাকে মান্য করবে, বা স্রষ্টা যা কিছু বলবেন যেমন খুশি তেমন তিনি তৈরি করবেন, এটাই তো স্বাভাবিক। আর প্রভু যীশু খ্রিস্ট সেই কাজটি তিনি করেছিলেন, যে ঝড়ের মধ্যে তিনি নৌকায় ঘুমিয়েছিলেন এবং শিষ্যরা সেই নৌকার মধ্যে ছিল, এবং যখন ভারী ঝড় আসলো, আর ঝড়ের সময় শিষ্যরা ভীত হয়ে গিয়েছিল, কারণ এত ঝড় হল যে নৌকাখানি তরঙ্গে আচ্ছাদিত বা আচ্ছন্ন হইতেছিল, অর্থাৎ ডুবে যাইতেছিল, নৌকার মধ্যে পানি উঠে ভিজে যাচ্ছিল। যীশু ঘুমিয়েছিলেন। আমার মনে হয়, আমি যেটা মনে করি, যে আসলেই কি যীশু ন্যাচারালি ঘুমিয়েছিল? না, তিনি এটা ফিজিক্যালি তিনি হয়তো ঘুমানোর মতো ছিল বা ঘুমিয়েছিল, আসলে তিনি দেখতে চেয়েছিলেন যে এই ঝড় উঠবে, তিনি সেটা জানতেন, এবং এজন্যই তিনি এই কাজটি করলেন। তিনি পরীক্ষা করতে চাইলেন, দেখতে চাইলেন যে আসলে শিষ্যরা তার উপর কতটুকু বিশ্বাস করে। আর আমরা এখানে দেখতে পাই যে শিষ্যেরা সেই কাজটি করতে তারা ব্যর্থ হল, যেখানে যীশুখ্রিস্ট স্বয়ং তাদের সঙ্গে আছে, স্বয়ং নৌকার মধ্যে বসে আছে, নৌকার মধ্যে তিনি নিদ্রাগত অবস্থায় বা শুয়ে আছেন, সেই স্থলে কেমন করে শিষ্যরা তারা চিৎকার করে বলল, আমরা মারা পড়িলাম, আমাদের রক্ষা করুন, রক্ষা করুন, মারা পড়িলাম। কারণ তারা যে যীশুর উপর নির্ভর করতে পারল না, যীশুকে বিশ্বাস করতে পারল না, তার ফল হল বা তার প্রমাণ হল যীশুখ্রিস্ট উঠলেন, উঠে দাঁড়ালেন এবং তিনি তাদেরকে বললেন, হে অল্প বিশ্বাসীরা। এই যে যীশু বললেন হে অল্প বিশ্বাসীরা, এই কথা দ্বারা আমরা বুঝতে পারছি যে শিষ্যদের যীশুর উপর পূর্ণ বিশ্বাস বা আস্থা ছিল না, যার জন্য যীশুখ্রিস্ট এই কথা বলছেন, হে অল্প বিশ্বাসীরা কেন ভীরু হও, কেন ভীরু হও। তিনি তাদেরকে, শিষ্যদেরকে প্রথমে ধমক দিলেন, কেন তোমরা ভীত হও। আর তারপরে তিনি সমুদ্রকে এবং বায়ুকে তিনি ধমক দিলেন, তিনি বললেন শান্ত হও। ধমক দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাই সমুদ্র মহাশান্তি হল, মহাশান্তি হল বা মহাশান্ত হল, একদম পরিষ্কারভাবে দেখা গেল সবকিছু, সব থেমে গেল, সব ঠান্ডা হয়ে গেল, কোনো ঝড় নাই, কোনো বাতাস নাই। আর এই অবস্থা দেখে শিষ্যরা পর্যন্ত আশ্চর্য জ্ঞান করিয়া বলিল, ইনি কেমন লোক। তাইলে এর থেকে আমরা বুঝতে পারি যে তখনও আসলে যারা তার সঙ্গে যাচ্ছিল, চলছিল, তারা তখনও যীশুখ্রিস্টকে তারা চিনে নাই, তখনও তারা যীশুখ্রিস্টকে চিনে নাই, কারণ তারা বলছে ইনি কেমন লোক। তাইলে ইনি কেমন লোক, ইনি কে, সেটা তো শিষ্যরা তখনও জানত না যে ইনি কেমন লোক। এবং শিষ্যরা যে জানত না সেটা আমরা আরো অনেক প্রমাণ বা অনেক ঘটনার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই, যীশুখ্রিস্টের এর পরের ঘটনার মধ্যে দিয়েও আমরা দেখতে পাব যে শিষ্যর আশ্চর্য, মানে তাদের বিশ্বাস নাই, তাদের বিশ্বাসের অভাব, এখানে আমরা দেখতে পাই বিশ্বাসের অভাব। ভাই বোনেরা, আমাদের জীবনে, আমাদের জীবনেও আজকে যীশুখ্রিস্ট বা অনেক সময় আমরা সেই কথা কানে শুনতে পাই না, কিন্তু যীশু বলেন হে অল্প বিশ্বাসীরা, কারণ আমরাও খ্রিস্টীয় জীবনে এই জগতের বিভিন্ন ঘটনা প্রেক্ষিতে, ঘটনার কারণে আমরা আতঙ্কগ্রস্ত হই, আমরা ভীত হই, সন্ত্রস্ত হই, আমরা ভেঙে পড়ি, কিন্তু আমরা কখনো চিন্তা করি না প্রভু যীশু খ্রিস্ট, তিনি মতি 28 অধ্যায় তিনি বলছেন যে দেখো যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। যুগান্ত পর্যন্ত আমরা যীশুই 41 অধ্যায় 10 পদের মধ্যেও আমরা যীশুখ্রিস্ট সেই কথা বলছেন, ইব্রীয় 13 অধ্যায় 5 পদের মধ্যেও তিনি সেই কথা বলছেন যে তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন, তিনি আমাদের কখনো ছাড়বেন না, কখনো ত্যাগ করিবেন না। দ্যাট মিন্স তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন সবসময়, কিন্তু তথাপিও আমরা যীশুর উপর নির্ভর না করে আমরা জগতের উপরে নির্ভর করি, মানুষের উপরে নির্ভর করি, আমরা ঈশ্বরের কাছে নির্ভর এখনো কম করি, যেমনি ভাবে তার শিষ্যরাও, তারা তাদেরকে অল্প বিশ্বাসী বলা হয়েছিল। সুতরাং এই আশ্চর্য কাজ আমরা দেখতে পাই যীশুখ্রিস্ট করেছিলেন, তিনি আজও জীবিত। আমরা জানি যীশুখ্রিস্ট তিনি জীবিত আছেন, তিনি মৃতদের ঈশ্বর নন, তিনি জীবিতদের ঈশ্বর, হি ইজ রিজেন ফ্রম দ্য ডেড, তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন, হি ইজ অ্যালাইভ নাও, তিনি এখন জীবিত আছেন। সো আমরা জীবিত ঈশ্বরের উপাসনা করি, আমরা জীবিত যীশুখ্রিস্টের উপাসনা করি, তিনি স্বর্গে আছেন, যেটা আমরা যোহন 14 অধ্যায় আমরা দেখতে পাচ্ছি যে তিনি আমাদের জন্য স্থান প্রস্তুত করতে প্রস্তুত করছেন, স্থান প্রস্তুত করা হলে পরে তিনি আবার আসিবেন এবং আমাদেরকে নিয়ে যাবেন, বিশ্বাসীদেরকে, খাঁটি বিশ্বাসীদেরকে, সত্যিকার ভাবে বিশ্বাসীদেরকে তিনি নিয়ে যাবেন, যেন তিনি যেখানে থাকেন আমরাও, অর্থাৎ প্রকৃত বিশ্বাসীরাও সেখানে থাকতে পারে। এবং সেই জন্য আমাদের চিন্তা করতে হবে, বিশ্বাস করতে হবে যে যীশু আমাদের সঙ্গে সঙ্গে আছেন, দেখো যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি।
ভয় করো না, ব্যাকুল হইও না, নিরাশ হইও না। আর যোহন দশ অধ্যায়ের মধ্যে আমরা দেখতে পাই যে আমরা যীশুখ্রিস্ট আমাদের রাখাও এবং আমরা তার খোয়ারের মেষ। সুতরাং খোয়ারের মেষ হওয়ার কারণে আমাদের তো ভয় করা উচিত না, কারণ তিনি আমাদের মেষপালক, তিনি আমাদের রক্ষা করবেন। সুতরাং এই আশ্চর্য কাজের মধ্যে দিয়ে আমরা আমাদের ব্যক্তিগত জীবনের জন্য এই শিক্ষা, এবং যীশু যে আশ্চর্য কাজ করেন, যীশু যে তিনি যে সত্যি ঈশ্বরের পুত্র এবং তিনি যে সত্যি ঈশ্বর, সেইটা আমরা প্রথম যোহন এক অধ্যায় এক পদ অনুসারে, দুই পদ অনুসারে আমরা সেটা দেখতে পাচ্ছি। এরপরে আমরা আরেকটি আশ্চর্য কাজ পড়ব এবং সেটা মতি ছয় অধ্যায় ৩৪ থেকে ৪৪ পদ, ৩৪ থেকে ৪৪ পদের মধ্যে আমরা আরেকটি আশ্চর্য কাজ দেখব।
তখন যীশু বাহির হইয়া বিস্তর লোক দেখিয়া তাহাদের প্রতি করুণাবিষ্ট হইলেন, কেননা তাহারা পালকবিহীন মেষ পালের ন্যায় ছিল। আর তিনি তাহাদিগকে অনেক বিষয় শিক্ষা দিতে লাগিলেন। পরে দিবা প্রায় অবসান হইলে তাহার শিষ্যগণ নিকটে আসিয়া তাহাকে কহিলেন, এ নির্জন স্থান এবং দিবাও অবসান প্রায়, ইহাদিওকে বিদায় করুন, যেন ইহারা চারিদিকে পল্লিতে পল্লিতে ও গ্রামে গ্রামে গিয়া আপনাদের নিমিত্ত খাদ্য দ্রব্য কিনিতে পারে। কিন্তু তিনি উত্তর করিয়া তাহাদিওকে কহিলেন, তোমরাই উহাদিওকে আহার দাও। তাহারা কহিলেন, আমরা গিয়া ২০০ শিকের রুটি কিনিয়া লইয়া উহাদিওকে খাইতে দিব। তিনি তাহাদিওকে কহিলেন, তোমাদের কাছে কয়খানা রুটি আছে গিয়া দেখো। তাহারা দেখিয়া কহিলেন, ৫খানা রুটি ও ২টা মাছ আছে। তখন তিনি সকলকে সবুজ ঘাসের উপরে দলে দলে বসাইয়া দিতে আজ্ঞা করিলেন। তাহারা শত শত জন ও ৫০ জন করিয়া সারি সারি বসিয়া গেল। পরে তিনি সে ৫খানা রুটি ও ২টি মাছ লইয়া স্বর্গের দিকে ঊর্ধ্বদৃষ্টি করিয়া আশীর্বাদ করিলেন এবং সেই রুটি কয়খানি ভাঙ্গিয়া লোকদের সম্মুখে রাখিবার জন্য শিষ্যদিগকে দিতে লাগিলেন। আর সেই ২টি মাছও সকলকে ভাগ করিয়া দিলেন, তাহাতে সকলে আহার করিয়া তৃপ্ত হইল। পরে তাহারা গোড়াগাড়া ভরা ১২ ডালা এবং মাছও তুলিয়া লইলেন। যাহারা সেই রুটি ভোজন করিয়াছিল তাহারা ৫০০০ পুরুষ ছিল।
আমেন। এখানে আমরা পূর্ববর্তী পাঠে আমরা বলছিলাম যে যীশুখ্রিস্টের বিষয় শিষ্যদের বিশ্বাসের অভাব ছিল, এবং এখানেও আমরা সেই একই কথা আমরা দেখতে পাচ্ছি না? এতগুলো লোক যারা যীশুর কথা শুনতে ছিল, তার বাণী শুনতে ছিল, এবং পল্লিতে পল্লিতে গ্রামে গ্রামে তারা ঘুরে ঘুরে যীশুর পিছনে পিছনে যাচ্ছিল, আর এই লোকগুলো ৩ দিন পর্যন্ত তারা কিছু খায়নি, কিন্তু যারা যীশুর ঐশ্বরিক বাক্য তারা শুনতেছিল এবং যীশু দেখতে পেলেন, কারণ তিনি আমাদের অন্তর জানেন আমরা যে ক্ষুধার্থ। কারণ এখানে আমরা যদি মতি ৬ অধ্যায় ৩৩ পদের তুলনা করি, তিনি সেখানে বলছিলেন, বাইবেলে সেখানে এই কথা বলা হচ্ছে যে, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য, তাহার ধার্মিকতার বিষয় চেষ্টা করো, তাহলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া যাইবে। অর্থাৎ এই যে লোকেরা, এখানে বলা হচ্ছে ৫০০০ পুরুষ লোক এবং আরো ৫০০০ নারী এবং আরো ২০০০ ছেলে মেয়ে, হয়তো সেখানে ১২,০০০ লোক ছিল, হয়তো আরো বেশি ছিল। আর যীশুখ্রিস্ট তিনি লক্ষ্য করলেন যে এই লোকেরা তারা খাবারের চিন্তা না করে, মতি ৬ অধ্যায় ৩৩ পদ অনুসারে, কিন্তু তারা ঈশ্বরের রাজ্যেরও ধার্মিকতার বিষয় তারা চেষ্টা করছিল, শুনতেছিল। আর যীশু প্রতিজ্ঞা করেছেন, যদি তোমরা আগে ঈশ্বরের বাক্য শুনো বা ঈশ্বরকে স্বর্গীয় বিষয় নিয়ে চিন্তা ভাবনা করো, কাজ করো, তাইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া যাইবে। তাহলে যীশুর যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞা অনুসারে তিনি এখন দেখতে পাচ্ছেন যে তাদেরকে ওই সকল দ্রব্য বলতে তারা এখন ক্ষুধার্ত, তাইলে তাদের খাবার দরকার, তাদের খাবার দরকার, ফিজিক্যাল ফুড দরকার। এতক্ষণ তারা এই ২-৩ দিন ধরে তারা সেই ঐশ্বরিক খাবার, তারা আত্মিক খাবার তারা খেয়ে আসছে, এখন তাদের জাগতিক খাবার দরকার। সেই জন্য তিনি শিষ্যদের ডেকে বললেন, তোমরা উহাদিগকে খাবার দাও। আর শিষ্যরা আশ্চর্য হয়ে গেল, হ্যাঁ কি বলছেন আপনি, অর্থাৎ এর আগের ঘটনায় আমরা দেখেছি যে যীশুখ্রিস্ট যে এই যে আশ্চর্য কাজ করলেন, তিনি সমুদ্রকে ধমক দিলেন, বায়ুকে ধমক দিলেন, আর সব ঠান্ডা হয়ে গেল, বায়ু ঝড় সমস্ত কিছু ঠান্ডা হয়ে গেল। আর এই ঘটনার পরে আবার দেখি শিষ্যদের অবিশ্বাস, আবার দেখতেছি অবিশ্বাস। তারা বলল, কি বলছেন আপনি, হ্যাঁ আপনি কি বলছেন, এতগুলো লোকরে আমরা কোথেকে খাবার দেব, এটা কি সম্ভব? আমরা যদি সমস্ত গ্রামে গ্রামে সমস্ত পল্লিতে পল্লিতে গিয়া যত খাবার আছে দোকানপাটে সবগুলো যদি কিনে আনি, তথাপিও আমরা এত লোকদের জন্য খাদ্য কিনতে পারব না, এবং আমরা গিয়া কি 200 শিকির রুটি কিনিয়া লইয়া উহাদিগকে খাইতে দিব? 200 শিকি বলতে এখানে বুঝাচ্ছে যে তাদের কাছে হয়তো ওইটুকুই টাকা ছিল,
25 টাকা,
কেমন ওইটুকুই টাকা ছিল, ওই টাকা দিয়ে খাদ্য কিনে আনলে কি কোনো লাভ হবে? দেখুন ভাই বোনেরা, এখানেও আমরা শিষ্যদের বিশ্বাসের অভাব দেখতে পাচ্ছি, যেটা আজকে আমাদের জীবনেও আমরা এই একই ঘটনা করি। যীশুখ্রিস্ট তিনি আমাদের জন্য সবকিছু করেন, তিনি প্রতিজ্ঞা করেছেন, বাট তবুও আমরা ভুলে যাই যে যীশু আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদের প্রয়োজনে সব কিছু আমাদের করবেন। শুধুমাত্র তার একটা শর্ত, আমরা যেন প্রথমে তাহার রাজ্য, ঈশ্বরের রাজ্যের বিষয় আমরা চিন্তা ভাবনা করি, তাহলে ওই সকল বিষয়। কিন্তু আমরা যদি শুধু জাগতিক বিষয় নিয়ে চিন্তা করি, তাইলে তো তিনি প্রতিজ্ঞা করেন না যে তিনি ওই সকল বিষয় দিবেন, এটা তো তিনি বলেন নাই। সুতরাং যীশু তাদের মনের অবস্থা বুঝে বললেন, তোমাদের কাছে কয়খানা রুটি আছে? আর তারা বলল, 5খানা রুটি আছে, 2টি মাছ আছে। আর যীশু তো আর কিছু বলেন নাই, তিনি বলছেন, ঠিক আছে লোকদেরকে বসাইয়া দাও, এই যে সবুজ ঘাট, ঘাস আছে, মাঠ আছে, মাঠের মধ্যে সবাইরে 50 জন 50 জন করে বসিয়ে দাও। কারণ 50 জন 50 জন করে দেওয়ার অর্থ হচ্ছে একটা শৃঙ্খলা, যেন লোকদেরকে খাওয়াতে পারে, বসাতে পারে, এবং একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে যায়, সবকিছুর জন্য একটা শৃঙ্খলা। এখানে একটা শৃঙ্খলার শিক্ষা আমরা দেখতে পাচ্ছি, যেটা আজকেও আমরা বিভিন্ন সময় অনুষ্ঠানে, বিভিন্ন প্রোগ্রামে, ক্রিসমাস ফিস্ট যখন হয় তখনও আমরা এইভাবে সারিবদ্ধভাবে লোকদের বসাই, সব জায়গায় সব মানুষের মধ্যে, জগতের মধ্যে এই নিয়মটা আছে, সারি সারি করে বসানো হয়। যীশুও সেই কাজটি করলেন, এবং তিনি কি করলেন, শুধু 5খানা রুটি ও 2টি মাছ নিয়ে স্বর্গে দিকে উত্তোলন করে তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিলেন এবং প্রার্থনা করলেন। অনেক সময় আমরা, আমার ব্যক্তিগতভাবে, আমার বাড়িতে যখন কোনো খাবার হয়, বড় ভোজ বা অনেক লোক, কোনো প্রেয়ার মিটিং, 20-30-40 জন আমরা খাবার তৈরি করি, আমি সেই প্রার্থনা করি যে প্রভু, যা জোগাড় করা হয়েছে যেন সকলে তৃপ্তি করে খেতে পারে। আর আমি এ পর্যন্ত আমার জন্মের মানে আমার কর্মজীবন, পারিবারিক জীবনে যতগুলো খাবার, যতগুলো অনুষ্ঠান আমি করেছি, কোনোদিন কোনো খাবারের অপূর্ণ হয় নাই, বরঞ্চ আরো 12 ডালা, অর্থাৎ অনেক বেশি বেঁচে গেছে, যা জোগাড় করছি তার চেয়ে অনেক বেশি বেঁচে গেছে। সো আজকেও প্রভু যীশু খ্রিস্ট তিনি সেই আশীর্বাদ করে সেই 5খানা রুটি এবং 2টি মাছ দিয়ে, এখানে বলা হচ্ছে যে 5000 পুরুষ লোক, এখানে কিন্তু বলা হয়নি যে 5000 লোক ছিল, কোন সিগনিফিক্যান্ট নাম মানে সবার, তিনি একটা নাম্বার, এখানে বাইবেল একটা নাম্বার দেওয়া হয়েছে যে 5000, সেখানে 5000 পুরুষ ছিল, কিন্তু মহিলার কথা বলা হচ্ছে না, মহিলা থাকলে তাদের সাথে ছেলে মেয়ে আছে তাদের কথা বলা হয়নি, কিন্তু শুধু ছিল যে তাহারা 5000 পুরুষ, যাহারা রুটি ভোজন করিয়াছিল তাহারা 5000 পুরুষ। সো পুরুষের সাথে সেই সময় আমরা বিভিন্ন ঘটনা, বিভিন্ন যদি আমরা ট্রেডিশন, অরাল ট্রেডিশন থেকে আমরা দেখতে পাই যে সেই সময় লোকেরা, নারী পুরুষ সবাই একসঙ্গে ধর্ম করতে, আমরা জেরুসালেম যাত্রা দেখেছি যে নারী পুরুষ সবাই সেখানে একসঙ্গে যেত, এবং সেইভাবে এখানেও সেই ছিল। সো এত মানুষকে তিনি 5খানা রুটি এবং 2টো মাছ দিয়ে তিনি খাওয়াইলেন। তিনি এত বড় আশ্চর্য কাজ করেছিলেন, শুধুমাত্র বিশ্বাস। এবং এখানে যিশুর সেই মতি ছয়োধ্যায় ৩৩ পদের যে প্রতিজ্ঞা তিনি করেছেন, সেই প্রতিজ্ঞা তিনি এখানে পূর্ণ করেছেন। আমাদের জীবনেও যদি আজকে আমরা ঈশ্বরের উপরে নির্ভর করি, বাইবেল পড়ি, প্রার্থনা করি, ঈশ্বরের জন্য জীবনযাপন করি, তাইলে আমাদের কোনো অভাবই তিনি অপূর্ণ রাখবেন না, তিনি সব অভাব পূর্ণ করবেন। এরপরে আমরা পরবর্তী মতি ছয়োধ্যায়, সরি মার্ক ছয়োধ্যায় ৪৫ থেকে ৫২ পদ আমরা পড়ব, পরবর্তী ঘটনা। মার্ক ছয়োধ্যায় ৪৫ থেকে ৫২ পদের মধ্যে যে আশ্চর্য কাজটা সেই বিষয়ে আমরা এখন শুনব।
পরে তিনি তৎক্ষণাৎ শিষ্যদিগকে দৃঢ় করিয়া বলিয়া দিলেন, যেন তাহারা নৌকায় উঠিয়া তাহার অগ্রে পরপারে বোধসাধ্যার দিকে যান। আর ইতিমধ্যে তিনি লোকদিগকে বিদায় দেন। লোকদিগকে বিদায় করিয়া তিনি প্রার্থনা করিবার জন্য পর্বতে চলিয়া গেলেন। যখন সন্ধ্যা হইল তখন নৌকাখানি সমুদ্রের মাঝখানে ছিল এবং তিনি একাকী স্থলে ছিলেন। পরে সম্মুখ বাতাস প্রযুক্ত তাহারা নৌকা বাহিতে বাহিতে কষ্ট পাইতেছেন দেখিয়া তিনি প্রায় চতুর্থ প্রহর রাত্রিতে সমুদ্রের উপর দিয়ে হাঁটিয়া তাহাদের নিকটে আসিলেন এবং তাহাদিগকে ছড়াইয়া যাইতে উদ্যত হইলেন। কিন্তু সমুদ্রের উপর দিয়া তাহাকে হাঁটিতে দেখিয়া তাহারা মনে করিলেন অপচ্ছায়া, আর চেঁচাইয়া উঠিলেন, কারণ সকলেই তাহাকে দেখিতেছিলেন ও বেকুল হইয়াছিলেন। কিন্তু তিনি তৎক্ষণাৎ তাহাদের সহিত কথা কহিলেন, তাহাদিগকে বলিলেন, সাহস কর, এ আমি, ভয় করিও না। পরে তিনি তাদের নিকটে নৌকায় উঠিলেন আর বাতাস থামিয়া গেল। তাহাতে তাহারা মনে মনে যার পর নাই আশ্চর্য জ্ঞান করিলেন, কেননা রুটির বিষয় তাহারা বুঝিতে পারেন নাই, তাহাদের অন্তঃকরণ কঠিন হইয়া পড়িয়াছিল। আমেন,
আমেন। ধন্যবাদ দিচ্ছি যে এখানে আবার বিশ্বাসের সেই অভাব আমরা দেখতে পাই, যে যিশু যেমন সমুদ্রে যখন ঝড় উঠেছিল আর সেই ঝড়কে যখন তিনি থামালেন, তখন তারা আশ্চর্য হয়ে বলেছিলেন, ইনি কেমন লোক, ইনি কে? তখনও তারা যিশু খ্রিস্টকে চিনতে পারেননি। এখনো আমরা দেখতে পাচ্ছি যে যিশুকে তারা সমুদ্রের উপর দিয়ে হাঁটতে দেখে তারা যিশুকে চিনতে পারেনি, তারা অপচ্ছায়া, তারা ভূত মনে করেছে। কারণ এখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে কেননা রুটির বিষয় তাহারা বুঝিতে পারে নাই, তাদের অন্তকরণ কঠিন হয়ে গেছে। অর্থাৎ তারা একটার পর একটা আশ্চর্য কাজ তারা দেখতে পাচ্ছে, কিন্তু তথাপিও শিষ্যদের মধ্যে সন্দেহের অভাব ছিল। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে যিশু চতুর্থ প্রহর অর্থাৎ ভোর রাত্রের দিকে তাহারা যখন সমুদ্র পাড়ি দিতে ছিল এবং সেই সমুদ্র থেকে সমুদ্রের মধ্যে থাকাকালীন অবস্থায় যখন নৌকাখানি মাঝখানে ছিল, আমরা জানি যে সমুদ্র পাড়ি দেওয়ার সময় তাদের খুব কষ্ট হচ্ছিল, কারণ এখানে লেখা আছে যে নৌকা বাহিতে তাদের বাহিতে কষ্ট পাইতেছেন দেখিয়া যিশু খ্রিস্ট তাদের দিকে আসলেন, যেন তিনি তাহাদের সাহায্য করতে পারেন। এবং তিনি সমুদ্রের উপর দিয়া হাঁটিয়া হাঁটিয়া আসলেন, কিন্তু তারা তাকে দেখে অপচ্ছায়া, ভূত মনে করল এবং তারা বেকুল হইয়া পড়ল, মানে আতঙ্কিত হয়ে পড়ল, কি করবে তা তারা বুঝতে পারল না। আর যিশু তখনই সেখান থেকে তাদেরকে বললেন, হে, তোমরা সাহস করো, ভয় করিও না, কারণ এ আমি, তোমরা ভয় করো না, এ আমি। আর আমরা আশ্চর্য কাজ দেখতে পাই যে যিশু সমুদ্রের উপর দিয়ে হেঁটে আসলেন এবং তিনি সেই কথা বলার পরে সমুদ্রের মাঝখানে যে নৌকাটা ছিল সেই নৌকাটা তৎক্ষণাৎ সেকেন্ডের মধ্যে পরপারে ওপারে চলে গেল, ওপারে কি করল, চলে গেল তৎক্ষণাৎ তাহাদের সহিত কথা কহিলেন। আর আমরা দেখতে পাচ্ছি যে কি করল, নৌকায় উঠিলেন আর বাতাস থামিয়া গেল। আর তাহাতে তাহারা মনে মনে যার পর নেই আশ্চর্য জ্ঞান করিলেন। এখনো তারা আশ্চর্য, এখনো তারা যিশুকে চিনতে পারেনি, যিশুকে তারা চিনতে পারল না। এটাই হচ্ছে আশ্চর্যের বিষয়। সমুদ্রের উপর দিয়ে হাঁটা এবং নৌকাখানা, যিশু যখন নৌকায় উঠিলেন লেখা আছে পরে তিনি তাহাদের সহিত নৌকায় উঠিলেন, আর ঝড়ও থেমে গেল, বাতাসও থেমে গেল, সবকিছু থেমে গেল। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা তিনি বলছেন, তাদের অন্তকরণ কঠিন হইয়া পড়িয়াছিল, কেননা রুটির যে আশ্চর্য কাজ এবং এরপরে সমুদ্রে ঝড়ের যে আশ্চর্য কাজ, এ কোনোটার বিষয়ই তাদের কোনো ধারণা ছিল না। যীশুখ্রিস্ট কে এটা তাদের সন্দেহ ছিল। এমন কি যীশুখ্রিস্টর মৃত্যু পর্যন্ত লোকদের সন্দেহ ছিল, অনেক শিষ্যরা শিষ্যদের সন্দেহ ছিল। তারা জানত যীশুখ্রিস্ট তিনি বলেছেন যে তিনি তৃতীয় দিবসে মৃত্যু হইতে উঠবেন, কিন্তু আমরা দেখতে পাই যে শিষ্যদের মধ্যে তারপরেও বলল শিষ্যরা, যীশু যখন মানে কবর প্রাপ্ত হলেন আর শিষ্যরা তখন বলল চলো আমরা মাছ ধরিতে যাই। আমরা যখন লিখিত সুসমাচার যদি আমরা দেখি, পিতরের উক্তি ছিল যে ছিল সবচেয়ে মানে প্রিয় মানে সবচেয়ে নির্ভরযোগ্য শিষ্য, যে পিতরকে বলছিল তুমি পাথর, তোমার উপর আমি আমার মণ্ডলী গাঁথিব, সেই পিতরই বলল চলো আমরা মাছ ধরিতে যাই। অর্থাৎ যীশু যে জীবন্ত হয়ে উঠবেন এবং যীশু যে আদেশ তাদের দিয়ে গিয়েছেন সেই আদেশ পালন না করে তারা বলল মাছ ধরিতে যাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রেরিত পুস্তক যদি আমরা দেখি, আমরা সেখানে দেখি ষোলো অধ্যায়ের মধ্যে যে সেই পবিত্র আত্মা আসলে পরে, এবং পনেরো অধ্যায়ের মধ্যে পনেরো ষোলো অর্থাৎ চোদ্দ পনেরো ষোলোর মধ্যে যীশুখ্রিস্ট স্বর্গে স্বর্গারোহণ, এবং প্রেরিত দুই অধ্যায়ের মধ্যে আমরা যীশুখ্রিস্টের স্বর্গারোহণের বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে তাদের বিশ্বাসটা এত কম ছিল, যতদিন পর্যন্ত পবিত্রতা তাদের উপরে অবতরণ না করল, তারা শক্তি প্রাপ্ত না হল, ততদিন পর্যন্ত তারা ভীত ছিল, তারা সন্ত্রস্ত ছিল, তাদের সন্দেহ ছিল। কিন্তু যেদিন তারা পবিত্রতা পাইল, আশ্চর্যভাবে তারা পবিত্রতা পেয়েছিল, এই পবিত্রতা যে তারা পাবে এটা যীশুখ্রিস্ট আগেই কিন্তু তাদেরকে বলে গিয়েছিলেন, আমি তোমাদের জন্য এক সহায় পাঠিয়ে দিচ্ছি, সেই সহায় হচ্ছে হোলি স্পিরিট। সেই সহায় কোনো ফিজিক্যাল বডি নয়, সেই সহায় কোনো মানুষ নয়। কারণ সেখানে আমরা যদি যখন পনেরো অধ্যায় এবং ষোলো অধ্যায় পড়ি, আমরা সেখানে দেখতে পাই সেই সহায় হচ্ছে সেই সত্যের আত্মা, যিনি শিষ্যদের উপরে অগ্নিবৎ কপতের ন্যায় আসিয়া প্রত্যেকের মস্তকের উপরে দাঁড়াইল। তাই এটা কোনো ব্যক্তি নয়, যদিও অনেক সময় অনেকে ভিন্ন ব্যাখ্যা করে থাকে এটার মধ্যে দিয়া, কেমন যে আমি তোমাদের জন্য এক সহায় পাঠাইয়া দেব, এই সহায় মানে কোনো পরবর্তী কোনো ব্যক্তি নয় বা পরবর্তী কেউ না, এটা হচ্ছে আত্মা যিনি আজও আমাদের মধ্যে কাজ করছেন, পবিত্র আত্মা হোলি স্পিরিট, তিনি আজও মানুষের মধ্যে কাজ করছেন, মানুষকে পরিচালনা দিচ্ছেন, মানুষকে কনভিক্ট করছেন বিভিন্ন পাপ থেকে, অন্যায় থেকে, তাদেরকে কনভিকশন বা কনভিক্ট করেন, চেতনা দেন, আজও তিনি আমাদের জন্য কাজ করে যাচ্ছেন। আমরা এই আশ্চর্য কাজগুলোর মধ্যে আমরা অনেকগুলো আশ্চর্য কাজ দেখেছি, এরপরে আমরা সেই শিষ্যদেরকে সেখান থেকে কিভাবে ফিরিয়ে আনে, আমরা মাছ ধরা, পিতরের মাছ ধরার বিষয় দেখি যে সেটা একটা আশ্চর্য কাজ ছিল। তারপরে বৈথেসদা পুকুরের সামনে ৩৮ বৎসরের রোগীকে তিনি ভালো করেছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা দেখতে জন্ম থেকে অন্ধকে তিনি সুস্থ করেছেন, আমরা ১০ জন কুষ্ঠরোগী লোক সতরাধার মধ্যে আমরা যেটা ১০ জন কুষ্ঠরোগীকে তিনি সুস্থ করেছিলেন, কেমন। তারপরে তিনি ডুমুর গাছের মধ্যে, আমরা মার্ক ১১ অধ্যায়ের মধ্যে আমরা দেখতে পাই ডুমুর গাছের প্রতি তিনি আদেশ করলেন আর ডুমুর গাছটি শুকিয়ে গেল। এইভাবে ছোটখাটো, এই জন্য যখন মানে বলে গেছেন ২১ অধ্যায় ২৫ পদের মধ্যে যে এরকম আরো অনেক আশ্চর্য কাজ তিনি করেছিলেন, সুতরাং সেগুলি যদি লিপিবদ্ধ করা হয় তবে আমার বোধ হয় যে এত পুস্তক হবে যে পৃথিবীতে তাহা ধরবে না। সুতরাং আমরা এমন প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি যিনি অলৌকিক কার্য তিনি করে গিয়েছেন, আশ্চর্য আশ্চর্য কাজ তিনি করে গিয়েছেন, তিনি তার ক্ষমতা, কারণ তিনি সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টির সঙ্গে তিনি যুক্ত ছিলেন। আমরা যখন যদি এক অধ্যায় দেখি যে যাহা কিছু সৃষ্টি হইয়াছে তাহা ব্যতীত
তাহাকে ব্যতীত কোনো কিছুই সৃষ্টি হয় নাই, অর্থাৎ সমস্ত সৃষ্টির সঙ্গে তিনি জড়িত ছিলেন। তার যে জন্ম থেকেই তার শুরু তা নয়, তার তিনি ঈশ্বর অংশ, পিতা, পুত্র এবং পবিত্রাত্মা, এবং তারা এক। এবং সেইভাবেই আমরা দেখতে পাচ্ছি যে সেখানে প্রথম যোহন একদায় এক পদ আমরা দেখতে পাই, দুই পদ, তিন পদ এবং চোদ্দ পদের মধ্যে আমরা দেখতে পাই সেই বাক্য মাংসে মূর্তিমান হইয়া আমাদের মধ্যে বাস করলেন। সুতরাং সেই বাক্য প্রভু যীশু খ্রিস্ট আজকে আমাদের মধ্যে আছেন। সুতরাং যীশু যে সেই সময় শুধু আশ্চর্য কাজ করেছেন এমন না, আজও যদি আমরা তার উপর পূর্ণ বিশ্বাস রাখি, আমরা যদি তাকে বিশ্বাস করি, তিনি আমাদের জন্য আশ্চর্য আশ্চর্য করবেন। শুধু মতি ৬ অধ্যায় ৩৩ পদ অনুসারে ঈশ্বরের রাজ্যের জন্য এবং তার ধার্মিকতার জন্য আমাদের আগ্রহী হতে হবে, তাইলে ঈশ্বর আমাদের জীবনে অনেক অনেক আশীর্বাদ দান করবেন। আমেন।
Amen.